أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
মোমিনদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের লক্ষ্য হওয়া উচিত সবসময় পুণ্যের ক্ষেত্রে পারস্পরিক প্রতিযোগিতা, অর্থাৎ পুণ্যে বা নেক কর্মে সবসময় একে অন্যের চেয়ে অগ্রগামী থাকার চেষ্টা করো, আর পুণ্য কর্মশীল এবং নেক কর্মশীলদেরকে আল্লাহ তাআলা সর্বোত্তম সৃষ্টি আখ্যা দিয়েছেন, যেমন তিনি নিজে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, অর্থাৎ নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে বা অনেক কর্ম ও সৎকর্ম করে তারাই সর্বোত্তম সৃষ্টি। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এ বিষয়ের ব্যাখ্যা করতে গিয়ে সংক্ষেপে এক জায়গায় বলেন, মানুষের উচিত আবশ্যকীয় দায়িত্ব পালন করা আর সৎকর্মের বা নেক কর্মের ক্ষেত্রে উন্নতি করা। এই আয়াতের বরাতে তিনি বলেছেন, অতএব নেক কাজে এগিয়ে যাওয়া, সৎকর্ম করা, নেকি করাই একজন মুসলমান বা মোমেনকে প্রকৃত মোমেনের মর্যাদায় পৌঁছায়, আর এর জন্য সবসময় আমাদের সচেষ্ট থাকা উচিত। আমাদের দিক নির্দেশনার জন্য কোরআন এবং হাদিসের আলোকে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশদভাবে এ বিষয়ের উপর আলোকপাত করেছেন। দৃষ্টান্তস্বরূপ পুণ্য কি বা নেকি কি, সত্যিকার নেকি বা নেক কর্ম কিভাবে করা যায়, নেকি বা নেক কাজ করার জন্য খোদার সত্তায় ঈমান আনা বা ঈমান রাখা কেন আবশ্যক, ঈমানের মানদণ্ড কি হওয়া উচিত, ঈমানের এই মান বা ঈমানের মানকে কিভাবে আমাদের উন্নত করা উচিত বা উন্নীত করা উচিত, কোন কোন ভাবে নেক কাজ করা যায়, নেক কর্মের বা পুণ্য কর্মের কি কি দিক রয়েছে, আর নেকির প্রকারভেদ কি কি, আর আল্লাহ তাআলা যারা নেক কর্ম করে বা পুণ্য কর্মশীলদের কিভাবে পুরস্কারে ভূষিত করেন, এটিও তিনি বর্ণনা করেছেন। আর তিনি বলেছেন যে বৈধ কাজও একটা সীমার ভিতর থেকে ভারসাম্য বজায় রেখে করাই সেটি নেকি, সীমা লঙ্ঘন করলে সেটি আর প্রকৃত পুণ্য থাকে না। আর একজন মোমেনের তার পুণ্যের বা নেকির গণ্ডিকে কতটা সম্প্রসারিত করা উচিত, এক কথায় নেকি বা পুণ্যের অর্থ মর্ম, প্রজ্ঞা, আর এর বাস্তবতা, আর এর স্বরূপ তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন আঙ্গিকে স্পষ্ট করে বর্ণনা করেছেন। এখন আমি এ সম্পর্কে তাঁর কয়েকটি উদ্ধৃতি উপস্থাপন করব। প্রকৃত নেকি বা পুণ্য কি, আর এটিও যে বাহ্যত একটা ছোট পুণ্য খোদার সন্তুষ্টির কারণ হয়ে থাকে, এ বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে ইসলাম এবং খোদার দিকে আরোহণের একটি সিঁড়ি মাত্র। ইসলামের প্রকৃত মর্ম যদি উদ্ঘাটন করতে হয়, খোদার সন্তুষ্টি যদি অর্জন করতে হয়, আর তার নৈকট্য যদি পেতে হয়, তাহলে নেকি বা পুণ্যকর্ম এর জন্য একটা সোপান। কিন্তু স্মরণ রেখো যে নেকি কাকে বলে? শয়তান। সকলভাবে সকল দিক থেকে মানুষের রাহাজানি করে বা মানুষের লুটে পুটে খায়, আর সত্য পথ থেকে তাদেরকে বিচ্যুত করে। যেমন রাতে যদি খাবার বেশি পাকানো হয়, সম্পদশালী মানুষ কারো ঘরে রাতে খাবার বেশি পাকানো হয়, খাবার বেঁচে যায়, সকালের বাসি খাবার রাতে খাওয়া সম্ভব হয়নি, সেটি বেঁচে যায়। পরের দিন ঠিক খাবারের সময় তার সামনে উন্নত মানের খাবার রাখা হয়। এক গ্রাস মুখে নেওয়ার পূর্বে দরজায় এসে ফকির করা নাড়ে এবং খাবার চায়। সেই ব্যক্তি বলে যে বাসি রুটি রাতের যে অতিরিক্ত খাবার তা ভিখারিকে দিয়ে দেয়, অথচ তার নিজের সামনে তাজা খাবার রাখা হয়েছে। তিনি বলেন, মসিমত বলেন যে এটি কি নেকি হবে? বাসি রুটি তো পরেই থাকার ছিল, ভোগ বিলাসী ব্যক্তি তা কেন খাবে? আল্লাহ তাআলা বলেন যে ওয়ায়ুতে এমন তো আমাল আহবিহি মিসকিন ওয়া ইয়াতীম ওয়া আসিরা, এটিও জানা থাকা উচিত যে তাম বলা হয় পছন্দনীয় খাবারকে। তাম বলা হয় পছন্দনীয় খাবারকে। পচা বাসি খাবারের জন্য তাম শব্দ ব্যবহার হয় না। একদিনের পুরনো খাবার যা মানুষ নিজেই পছন্দ করে না, সেই খাবারের জন্য আরবিতে তাম শব্দ ব্যবহার হয় না। বস্তুত সেই পেয়ালা যাতে তাজা এবং সুস্বাদু রান্না করা খাবার রাখা হয়, খাওয়া তখন আরম্ভ করেনি, ফকিরের আওয়াজ শুনে যদি বের করে তাকে দিয়ে দেয়, তাহলে এটি নেকি বা পুণ্য। সামনে রাখা তাজা খাবার কোনো ভিখারি গরিব আসার পর যদি তাকে দিয়ে দেয়, তাহলে এটি নেকি বা পুণ্য। আর এটি নেকি নয় যে আমি তো তাজা খাবার খাবো, এখন রান্না করা খাবার খাবো, ঘরের লোকদের বলে দিই যে গতকালের অতিরিক্ত যে খাবার রয়েছে বেঁচে গেছে তাকে দিয়ে দাও। এতটা গভীরে যদি মানুষ চিন্তা করে বা কাজ করে, তাহলেই প্রকৃত নেকি সাধিত হয়। তাই সত্যিকার নেকি বা পুণ্য করার চেষ্টা থাকা উচিত। আর নেকি বা পুণ্য কীভাবে করা সম্ভব হতে পারে? খোদার সত্তায় পূর্ণ ইমান ছাড়া এই নেকি বা পুণ্যকর্ম করা সম্ভব নয়। এর ব্যাখ্যা করতে গিয়ে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এক জায়গায় বলেন যে সত্যিকার পুণ্য বা নেক কর্ম করার জন্য আবশ্যক হলো আল্লাহর পবিত্র সত্তায় ইমান থাকা। যারা সত্যিকার শাসক নয়, রূপক অর্থে যারা শাসক, তারা জানে না কেউ ঘরে কি করে আর পর্দার অন্তরালে কার কর্ম কেমন। খোদার সত্তায় যদি ইমান থাকে, আর যদি ইমান থাকে যে খোদার প্রতিটি জিনিসের উপর দৃষ্টি রয়েছে, যারা জাগতিক শাসক বা সরকার আর বিভিন্ন প্রতিষ্ঠান জানে না মানুষের ভেতরে কি আছে বা কি করছে, কিন্তু আল্লাহ জানেন। আর এ বিশ্বাস থাকা উচিত যে আল্লাহ তাআলা প্রতিটি জিনিস সম্পর্কে সম্যক অবহিত জ্ঞান রাখেন, সবকিছুর অদৃশ্যের জ্ঞান তার রয়েছে। যদিও কেউ মৌখিকভাবে পুণ্যের কথা বললেও হৃদয়ে তার যা বিরাজ করে তার জন্য যদি আমাদের শাস্তির তার ভয় না থাকে, তাহলে দুনিয়ার সরকারগুলো এমন কেন যার ভয় মানুষের রাতে বা দিনে, অন্ধকারে বা আলোতে, নির্জনে বা জনসমক্ষে, বিরান ভূমিতে বা আবাদ ভূমিতে, ঘরে বা বাজারে একই সমান হবে। অনেক সময় মানুষ গোপনে কোনো কাজ করে, বিভিন্ন স্থানে বিভিন্ন অবস্থায় বসে থাকে, সে জানে বাহ্যত কেউ তাকে দেখছে না, তাই ভয়ও থাকে না, আর ভয় না থাকার কারণে অন্যায় কাজও করে বসে। শুধু আল্লাহ তাআলা ব্যতীত যিনি সবকিছু জানেন, তাই যদি সত্যিকার নেক কাজ করতে হয় তাহলে খোদার সত্তায় ইমান থাকা আবশ্যক। অতএব চারিত্রিক সংশোধনের জন্য এমন সত্তায় ইমান থাকা আবশ্যক যিনি সর্বাবস্থায় তার নিগরান আর তার কর্ম আমল আর বক্ষের গুপ্ত বিষয়াদির সাক্ষী, আর এটি আল্লাহর শর্ত ছাড়া আর কেউ নয়। অতএব এই ইমান যদি থাকে, ইমানের ইমান যদি কারো বক্ষে বিরাজ করে, সবসময় যদি খোদার কথা হৃদয়ে থাকে, কেবল তবেই মানুষ সত্যিকার অর্থে নেকি বা পূর্ণ কর্ম করতে পারে। এরপর সত্যিকার নেকি বা পূর্ণ কর্মের সমধিক ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, তাকওয়ার অর্থ হলো পাপের সূক্ষ্ম পদগুলো এড়িয়ে চলা। স্মরণ রেখো যে পূর্ণ কেবল এতটাই নয় যে এক ব্যক্তি বলবে যে আমি নেক বা পুণ্যবান, কেননা আমি কারো সম্পদ হরণ করিনি, চুরি করিনি, আত্মসাৎ করিনি, অন্যায়ভাবে অন্যায় উপার্জন করিনি, এটি কোনো নেকি নয়। কেউ যদি বলে আমি সিঁদ কাটিনি, চুরি করি না, কুদৃষ্টি দেই না, ব্যভিচারে লিপ্ত হই না, এমন নেকি এমন পুণ্য তত্ত্বজ্ঞানীদের দৃষ্টিতে হাস্যস্কর বিষয়, কেননা এমন পাপে যদি সে লিপ্ত হয়, কেউ চুরি বা ডাকাতি যদি করে তাহলে সে শাস্তি পাবে, তাই এটি কোনো নেকি নয় যা তত্ত্বজ্ঞানের দৃষ্টিতে মূল্যায়নের যোগ্য হবে না। বরং সত্যিকার নেকি হল মানব জাতির সেবা করা আর খোদার পথে পূর্ণ নিষ্ঠা এবং বিশ্বস্ততা প্রদর্শন করা, তার পথে প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে দ্বিধা করা। এ কারণেই তিনি বলেন যে ইন্নাল্লাহ মা আল্লাযীনা আত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আল্লাহ তাদের সাথে আছেন যারা পাপ এড়িয়ে চলে আর একই সাথে নেক কর্ম বা পুণ্য কর্মও করে। একথা ভালোভাবে স্মরণ রেখো যে নিছক পাপ এড়িয়ে চলা বড় কোনো বিষয় নয়। এটি বলা যে আমি পাপ করি না, এটি বড় কোনো বিষয় নয় যতক্ষণ পর্যন্ত একই সাথে নেক কাজও না করবে। অনেক মানুষ এমন হবে যারা কখনো জেনা বা ব্যভিচার করেনি, হত্যা করেনি, চুরি করেনি, ডাকাতি করেনি, আর তা সত্ত্বেও আল্লাহ তাআলার পথে কোনো নিষ্ঠা এবং বিশ্বস্ততার দৃষ্টান্ত তারা স্থাপন করেনি। খোদার সন্তুষ্টির জন্য খোদার নির্দেশ অনুসারে কোনো কর্ম করেনি, কোনো ত্যাগ স্বীকার করেনি, যদিও অন্য অনেক পাপে তারা লিপ্ত হয়নি। মানব জাতির জন্য কোনো সেবা না করে, আল্লাহর প্রাপ্য অধিকার যদি না দেয়, বান্দার প্রাপ্য যদি না দেয়, আর এমন কোনো নেকি এগুলো তাহলে কোনো নেকি নয়। নিঃসন্দেহে সে অনেক পাপ এড়িয়ে চলেছে, কিন্তু যদি খোদার প্রাপ্য না দেয় আর মানব সেবা না করে, তার প্রাপ্য অধিকার না দেয়, তাহলে এটি কোনো নেকি বা পুণ্য নয়। অজ্ঞ সে ব্যক্তি যে এসব কথা উপস্থাপন করে তাকে নেক কর্মশীল লোকদের অন্তর্ভুক্ত করবে, এগুলো পাপাচার। এতটা নিয়ে আত্মপ্রসাদ করে কেউ আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত হতে পারে না। পুনরায় তিনি আরো বলছেন, এটি কোনো গর্বের কারণ নয় যে মানুষ শুধু এটি নিয়ে আনন্দিত হবে যে সে ব্যভিচার করে না বা হত্যা করে না বা চুরি করেনি। এটি কিসের শ্রেষ্ঠত্ব যে মন্দ কাজ এড়িয়ে চলা নিয়ে গর্ব করবে? এটি বড় কোনো বিষয় নয় যে আমি কোনো পাপে লিপ্ত হইনি। সত্যিকার অর্থে সে জানে যে চুরি যদি করে তার হাত কাটা যাবে, বা বর্তমান যুগের আইন অনুসারে কারাগারে যাবে, চুরি করলে ধরা পড়বে আর জেল হবে, শাস্তি পাবে। এটি কোনো শ্রেষ্ঠত্ব নয়, এটি তো শাস্তির ভয়ে এমনটি করেছে। খোদার দৃষ্টিতে ইসলাম এমন কোনো জিনিসের নাম নয় যে কেবল মন্দ কাজই এড়িয়ে চলবে, বরং যতক্ষণ পাপ পরিহার করে নেক কর্ম বা পুণ্য না করবে সে এই আধ্যাত্মিক জীবনের ভাগী হতে পারে না। ইসলামের শিক্ষার প্রকৃত অর্থ হলো আধ্যাত্মিকতা। নিজের বৃদ্ধি করো, আধ্যাত্মিক জীবনের মানকে উন্নত করো। যদি শুধু পাপ বর্জন বা পাপ পরিহার করো, আধ্যাত্মিক জীবন উন্নত হতে পারে না। পাপ ছেড়ে পুণ্য এবং নেকর্ম করা আবশ্যক আধ্যাত্মিক জীবন লাভের জন্য, নতুবা আধ্যাত্মিক জীবন লাভ হবে না। এমন ব্যক্তি আধ্যাত্মিকভাবে মৃত। নেকি খাদ্যস্বরূপ, যেভাবে কোনো ব্যক্তি খাদ্য ছাড়া জীবিত থাকতে পারে না, অনুরূপভাবে যতক্ষণ পর্যন্ত নেককর্ম না করবে সবকিছু অর্থহীন। আর ইমানের ক্ষেত্রে উন্নতি করলেই এই অবস্থায় মানুষ ধন্য হতে পারে। আল্লাহর সত্তায় ইমানের মান বা স্ট্যান্ডার্ড কেমন হওয়া উচিত, এই মান তখনই অর্জন হবে যদি মানুষের ভেতর বাহির সমান হয়, কেবল বাহ্যিক ইমান যেন না হয়। যেভাবে এই বিশ্বাস থাকে মানুষের যে একটা বিষ মানুষের ক্ষতি করে, যদি খায় সে মারা যেতে পারে, যেভাবে এই বিশ্বাস থাকে যে সাপের গর্তে যদি সে হাত ঢুকায় সাপ ভিতরে থাকলে দংশন করতে পারে, একইভাবে খোদার সত্তায় অনুরূপ বিশ্বাস থাকা চাই যে আমি যদি পাপ করি তাহলে আমার জানা উচিত খোদা আমাকে সবসময় দেখছেন, আমি শাস্তি পাব। আর পুণ্যের প্রতিদান তো আল্লাহ দিয়েই থাকেন। মানুষের সকল কর্ম বা অ্যাকশন থেকে যেন খোদার অস্তিত্বের প্রমাণ মেলে, সবসময় যেন এই চেতনা থাকে যে আল্লাহ আমার প্রতিটি কর্মকে দেখছেন, আমলকে দেখছেন। তিনি বলছেন সত্যিকার অর্থে পূর্ণবান সে যার ভেতর বাইর অভিন্ন এবং সমান, আর যার হৃদয় এবং বাইর সমান সে পৃথিবীতে ফেরেশতার মতো চলাফেরা করে। যার ভেতর বাইর সমান, অন্তরে যা আছে তা বাইরেও যদি থাকে, এমন ব্যক্তির পুণ্যের মান এমন যে সে যেন ফেরেশতা হয়ে গেল। নাস্তিকরা এমন সরকারের অধীনে নয় যে উন্নত চরিত্রের অধিকারী হবে। এক নাস্তিক যে খোদাকে মানে না, তার বাহ্যিক চরিত্র ভালো হলেও এই মানে সে পৌঁছবে না। কোনো না কোনো জায়গায় তার হৃদয়ে এমন কথা অবশ্যই আসবে যার ফলে তার ভিতর দুর্বলতা সৃষ্টি হবে। হয়তো সে পাপ থেকে কিছু মৌলিক পাপ থেকে বেরোতে হবে, কিছু মৌলিক নেকিও করবে দেখাবে, কিন্তু তার সত্ত্বেও পুণ্যের ক্ষেত্রে অভ্যাসের দিক থেকে দুর্বলই হবে। তামাম সুফল ইমানের ফলে সামনে আসে, প্রকাশ পায়। জেনে শুনে সাপের গর্তে কেউ পা আঙ্গুল ঢুকায় না। আমরা যেখানে জানি যে শেকনিয়া অর্থাৎ একটা বিষের নাম, সেটি প্রাণহারী, আমরা বিশ্বাস রাখি যেটি প্রাণহারী। আর ইমানের নাম হলো আমরা সেটি খাব না আর মৃত্যুর মুখে পতিত হওয়া থেকে রক্ষা পাব। ইমানের দৃঢ়তার ব্যাখ্যায় তিনি আরো বলেন, নিশ্চিত যেন যে প্রত্যেক পবিত্রতা এবং পুণ্যের প্রকৃত মূল হলো আল্লাহর সত্তায় ইমান আনা। আল্লাহর সত্তায় মানুষের ইমান যতটা দুর্বল হয় সেই অনুপাতে তার নেক কর্মে এবং সৎকর্মে দুর্বলতা দেখা দেয়। ইমান যদি দৃঢ় হয় আর সকল গুণাবলী সহ যদি খোদার সত্তায় দৃঢ় বিশ্বাস স্থাপন করা হয়, সেই অনুপাতে বিস্ময়কর পরিবর্তন মানুষের কর্মে সাধিত হয়। মানুষ যদি এই বিশ্বাস রাখে যে আল্লাহ সর্বশক্তির আধার, তিনি অদৃশ্য জ্ঞাত, সর্বত্র আমার উপর তার দৃষ্টি থাকে, তাহলে মানুষের কর্মের ফলে এক বিস্ময়কর পরিবর্তন সাধিত হয়, তার কর্মের মান উন্নত হতে থাকে। অবলীলায় পাপের পরিবর্তে পুণ্যের প্রতি মনোযোগ বেশি নিবদ্ধ হয়। আল্লাহর সত্তায় যে ইমান রাখে সে পাপে ধৃষ্ট হতে পারে না। একদিকে আল্লাহর সত্তায় ইমান থাকবে, অপরদিকে পাপ করবে এটি হওয়া সম্ভব নয়, কেননা এই ইমান তার রিপুজ শক্তি এবং পাপের অঙ্গ প্রত্যঙ্গকে ছেদ করে কর্তন করে। দেখো, কারো যদি চোখ পাটন করা হয় তাহলে সে কিভাবে কুদৃষ্টিপাত করতে পারে, আর সেই চোখ কিভাবে বা চোখের পাপ সে করা তার জন্য কিভাবে সম্ভব? অনুভব যদি হাত কেটে দেওয়া হয় তাহলে সেই পাপ যা এসব অঙ্গের সাথে সম্পর্কযুক্ত তা কিভাবে সাধিত হতে পারে? একইভাবে মানুষ যখন নফসে মুতমাইন্না বা শান্তিপ্রাপ্ত আত্মার পর্যায়ে পৌঁছে যায়, সেই শান্তিপ্রাপ্ত আত্মা তাকে অন্ধ করে দেয়, তার চোখে পাপের শক্তি থাকে না, সে চোখ দেখে কিন্তু দেখে না, সে কোনো কিছু দেখলেও কুদৃষ্টিতে বা পাপের দৃষ্টিতে কোনো কিছুর প্রতি তাকায় না। চোখের দৃষ্টি যেহেতু প্রত্যাহার করা হয় তাদের, লোভের দৃষ্টি বা নোংরা দৃষ্টি, কোনো কিছু দেখার পর যে নোংরা বা অবৈধ কামনা বাসনা সৃষ্টি হয় সেই বাসনা হারিয়ে যায়। তারা তাদের কান থাকে কিন্তু তারা বধির হয়ে থাকে, পাপের বা পাপাচার পূর্ণ কথা শোনার শক্তি তারা রাখে না। অনুরূপভাবে তাদের প্রবৃত্তির কামনা বাসনা কাম্ভা আবার অভ্যন্তরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে দেয়া হয়। তার সকল শক্তি সামর্থ্যের উপর মৃত্যু এসে যায় যার মাধ্যমে পাপ হওয়া সম্ভব ছিল, আর সে লাশ সদৃশ হয়ে থাকে আর আল্লাহর ইচ্ছার অধীনস্থ হয়ে থাকে। আল্লাহর ইচ্ছার বাইরে একটা পদক্ষেপও সে নিতে পারে না। আর এই সিদ্ধি তখন সাধন হবে বা সাধিত হয় যখন খোদার সত্তায় পূর্ণ ইমান থাকে। এইসব অবস্থা তখন সৃষ্টি হবে যখন আল্লাহর সত্তায় পূর্ণ ইমান থাকে, আর যার অবস্থা এমন হয় তাকে পূর্ণ প্রশান্তি দেওয়া হয়। এটি সেই উদ্দেশ্য যা মানুষের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত, এটি আমাদের টার্গেট, এটি আমাদের দৃষ্টিতে রাখা উচিত। সকল প্রকার নোংরামি নিজের মাথা থেকে, মস্তিষ্ক থেকে, চোখ এবং কান থেকে বের করতে হবে, আর শোনা থেকে দূরেও থাকতে হবে। আমাদের জামাতের এর প্রয়োজন রয়েছে, আর পূর্ণ প্রশান্তি লাভের জন্য পূর্ণ ঈমান আবশ্যক। তাই আমাদের জামাতের প্রথম দায়িত্ব হলো আল্লাহর সত্তায় পূর্ণ ঈমান লাভ করা, অর্জন করা। এই লক্ষ্য তিনি আমাদেরকে দিয়েছেন। প্রকৃত ঈমান যদি লাভ হয় তাহলে নেক কর্ম সাধিত হবে, আর কেবল তবেই পূর্ণে প্রতিযোগিতাকারীদের দলভুক্ত আমরা হব, আর তখনই শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠ সৃষ্টির আমরা অন্তর্ভুক্ত হব। পুণ্যের বিভিন্ন দিকের উপর আলোকপাত করতে গিয়ে তিনি বলেন যে মানুষের জন্য দুটো কথা আবশ্যক, একটি হলো পাপ বর্জন, পাপ এড়িয়ে চলা, আর অন্যটি হলো পুণ্যের দিকে, নেকির দিকে ধাবিত হওয়া। নেকির বা পুণ্যেরও দুটো দিক আছে, একটি হলো পাপ পরিহার, পাপ বর্জন, দ্বিতীয়টি হলো অন্যের কল্যাণ সাধন, পাপ বর্জন করা এটি একটি নেকি। দ্বিতীয় দিকটি হলো পুণ্য করা, নেক কর্ম করা, নেক কাজ করা। পাপ বর্জন করে মানুষ পূর্ণতা লাভ করতে পারে না, শুধু পাপ বর্জন, পাপ এড়িয়ে চলা, পাপ পরিহার এটি পূর্ণতা নয়। ইমানের ক্ষেত্রে এতে দুর্বলতা থেকে যায় যতক্ষণ পর্যন্ত অন্যের কল্যাণ সাধন না করে। অন্যের কল্যাণ করা, উপকার করা, করার ফলেই ইমান পূর্ণতা লাভ করে। এটি থেকে বোঝা যায় যে কতটা সে পরিবর্তন এনেছে নিজের মাঝে। আর এই সকল আধ্যাত্মিক মর্যাদা তখন লাভ হয় যখন খোদার সত্তায় খোদার গুণাবলীর উপর ইমান থাকে এবং তার জ্ঞান থাকে। যতক্ষণ পর্যন্ত এটি না হবে মানুষ পাপ মুক্ত থাকতে পারে না। খোদার গুণাবলী সম্পর্কে জানার জন্য মানুষের সবসময় কোরআন পাঠ করা উচিত, কোরআনের শিক্ষা, আদেশ নিষেধ সম্পর্কে জানা উচিত। অন্যের হিত সাধন, কল্যাণ সাধন তো অনেক বড় বিষয়। বাচ্চাদের প্রতাপ এবং ভারতীয় দণ্ডবিধিকেও মানুষ অনেকটা ভয় করে। অনেকে এমন আছে যারা আইন লঙ্ঘন করে না। তাই প্রশ্ন দাঁড়ায় যে যিনি সর্বমহান বিচারক তার নির্দেশ লঙ্ঘনের ক্ষেত্রে মানুষ ধৃষ্ট হয়ে ওঠে। এর ছাড়া আর কোনো কারণ থাকতে পারে না যে ইমানের দুর্বলতা আছে। নতুবা সরকারের আইনকে তোমরা কেন ভয় করো, এটি একটি কারণ যে মানুষ পাপ করে বা পুণ্য মানে কর্ম করে না। অতএব যেভাবে পূর্বে উল্লেখ করা হয়েছে যে দুর্বলতা তখন প্রকাশ পায় যখন ইমানের ক্ষেত্রে ইমানে দুর্বলতা থাকে। আল্লাহ তাআলাকে সর্বজ্ঞানী, সবিশেষ অবহিত এবং দৃশ্য অবগত, বিশ্বাসগতভাবে মানুষ বিশ্বাস রাখে, কিন্তু কার্যত এর বিরোধী কাজ করে। এই কারণেই মানুষ অনেক পাপে লিপ্ত হয়, অনেক নেক বা পুণ্যকর্মের সৌভাগ্য তার হয় না ইমান না থাকার কারণে। আল্লাহর সত্তায় পূর্ণ ইমান স্থাপনের পর পাপ থেকে বাঁচার যে মাধ্যমগুলো আছে সেগুলোর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন, পাপ মুক্ত থাকার ক্ষেত্রে মানুষ উন্নতি তখন করে যখন আল্লাহর সত্তায় ইমান থাকে। এরপর দ্বিতীয় স্টেজ বা স্তর এটি হওয়া উচিত যে আল্লাহর পুণ্যবান এবং মনোনীত বান্দারা যে রাস্তা অবলম্বন করেছে সেই পথগুলো জানা থাকা উচিত। প্রথমে আল্লাহর সত্তায় ইমান, এরপর সেই পথের সন্ধান, সেই সকল পুণ্য সন্ধান করা যা আল্লাহর পুণ্যবান বান্দারা, নেক বান্দারা এবং সালে বান্দারা করেন, সেগুলো অবলম্বন করো। সেই পথ একমাত্র একটি, যত সরল প্রাণ এবং মনোনীত মানুষ যার উপর চলে আল্লাহর কল্যাণে কল্যাণমন্ত হয়েছেন। এই পথ এভাবে জানা যায় যে মানুষের এটি উদ্ঘাটন করা উচিত যে খোদা তাদের সাথে কি ব্যবহার করেছেন। প্রথম স্তর বা প্রথম স্টেজ হলো পাপ থেকে মুক্ত থাকার প্রথম স্টেজ হলো খোদার জালালি গুণাবলীর বিকাশের মাধ্যমে, অর্থাৎ তিনি পাপাচারীদের শত্রু হয়ে থাকেন, তিনি তার পুণ্যবান বান্দাদের শত্রুদের ধ্বংস করেন। দ্বিতীয় স্তর বা স্টেজ খোদা তালার জামালি বিকাশের মাধ্যমে হয়ে থাকে। আর চূড়ান্ত কথা হলো যতক্ষণ খোদার পক্ষ থেকে শক্তি সামর্থ্য লাভ না হয়, যাকে ইসলামী পরিভাষায় রুহুল কুদুস বলা হয়, ততক্ষণ কিছুই সাধিত হয় না। এটি এক প্রকার শক্তি যা আল্লাহর পক্ষ থেকে লাভ হয়, এটি নাজেল হতে হৃদয়ে এক প্রশান্তি লাভ হয়। আর প্রকৃতিতে বা হৃদয়ে বন্যের প্রতি এক ভালোবাসা সৃষ্টি হয়, খোদার জামালি বিকাশ ঘটে। প্রত্যেক পুণ্যের প্রতি মনোযোগ নিবদ্ধ হয়, পাপের প্রতি নয়, আর হৃদয়ে এক প্রশান্তি সৃষ্টি হয়। এটি হল পুণ্যবানদের কর্ম যা আমাদের জন্য আদর্শ। তিনি বলছেন যে এগুলোর প্রতি দৃষ্টি রাখো, নবীদের জীবন আদর্শ দেখো, যেই পুণ্যবান নেক কর্ম অন্যরা বোঝা মনে করে করে, কষ্টসাধ্য বলে মনে করে, এরা এক আধ্যাত্মিক প্রশান্তি এবং আনন্দের সাথে সেগুলো করার প্রতি ধাবিত হয়। খোদার প্রিয়রা, শিশুরাও সুস্বাদু জিনিস আগ্রহে খেয়ে ফেলে। অনুরূপভাবে আল্লাহর সাথে সম্পর্ক যখন স্থাপিত হয় আর তার পবিত্র আত্মা যখন তার উপর যখন নাজলে, তখন পূর্ণ সুস্বাদু এবং সৌরভিত শরবতের মতো হয়ে থাকে। যে সৌন্দর্য পণ্যের মাঝে থাকে তা তার চোখে পড়ে, অবলীলায় স্বয়ংক্রিয়ভাবে সেই পণ্যের প্রতি ছুটে পাপের ধারণা করেই তার হৃদয়ে বা মন কেঁপে ওঠে। এই বিষয়গুলো এমন যে সেগুলো আমরা পুরোপুরি বর্ণনা করার জন্য ভাষা পাই না। হৃদয়ের অবস্থা অদ্ভুত হয়ে থাকে, অদ্ভুত আনন্দ অনুভূত হয়, এগুলোকে শব্দের রূপ দেয়া কঠিন। এই অবস্থা কেবল হৃদয়েই অনুভব করতে পারে, অনুভবেই অনুভূতি হয়। তখন নিত্য নতুন জ্যোতি তার লাভ হয়। মানুষের কেবল এটি নিয়ে গর্ব করলে চলবে না, আর উন্নতির পরম মার্গ এটিকে মনে করা উচিত নয় যে কোনো সময় তার মন গলে যায় বা কোনো কোনো সময় তার মন গলে। এটি নয় যে নামাজে কখনো কখনো কান্না এসে গেল, মন গলে গেছে বা গলে গেল, এটিকে উন্নতির পরম মার্গ মনে করো না। এই মন গলা ক্ষণস্থায়ী বিষয়ে প্রায় সময় মানুষের হৃদয় বিগলিত হয়। এই বিগলনের দৃষ্টান্ত দিয়ে তিনি বলেন, অনেক সময় মানুষ কাহিনী পাঠ করে আর বেদনা পূর্ণ স্থানে পৌঁছে কেঁদে ওঠে। অনেক মানুষ যারা কাহিনী পড়ে, অনেক এমন ঘটনা আসে সেই ধারাবাহিকতায়, সে জানে যে এইগুলো মিথ্যা এবং কাল্পনিক কাহিনী, তা সত্ত্বেও সে কাঁদে। অতএব কেবল কাদা আর মন বিগলিত হওয়া প্রকৃত আনন্দ এবং আধ্যাত্মিক প্রশান্তির মূল হতো, তাহলে আজকে ইউরোপের চেয়ে বেশি আধ্যাত্মিক স্বাদ ও আনন্দের অভিজ্ঞতা অন্য কারো হতো না। এখানে মানুষ কথায় কথায় আবেগে আপ্লুত হয়ে ক্রন্দন করে, হাজার হাজার নভেল ছাপে, লক্ষ কোটি মানুষ তা পড়ে কাঁদে, কাহিনী পড়ে কাঁদে, নাটক দেখে কাঁদে। অনেকেই ঘটনা বর্ণনা করার সময় অন্যরা আবেগে আপ্লুত হয়ে যায়। এটি আধ্যাত্মিকতার উন্নত মার্গ নয়। মানুষ যদি পাপ পুরোপুরি এড়িয়ে চলে আর পূর্ণ পুরোপুরি আল্লাহর খাতিরে যদি অবলম্বন করে, এটি আধ্যাত্মিক উন্নতি। পাপের অংশ সম্পর্কে তিনি আরো ব্যাখ্যা করেছেন। প্রথমে দুটো দিক ছিল, একটা হলো পাপ পরিহার করে নেকি বা পূর্ণ করা। এখন এর আরো দুটো অংশ তিনি বর্ণনা করছেন। মানুষ যত নেক কর্ম করে, সেই নেক কর্মের দুটো দিক থাকে, একটি হলো আবশ্যকীয় নেক কর্ম, অপরটি হলো নফল বা অতিরিক্ত। একটি ফরজ আবশ্যকীয়, অন্যটি নফল। ফরজ অর্থাৎ যা মানুষের জন্য আবশ্যক করা হয়েছে, যেমন ঋণ পরিশোধ করা মানুষের জন্য আবশ্যক, কারো কাছ থেকে ঋণ নিলে ঋণ পরিশোধ করা আবশ্যক, বা কেউ যদি আপনার সাথে নেক ব্যবহার করে, প্রত্যুত্তরে নেক ব্যবহার করা আবশ্যক। এই সকল আবশ্যকীয় দায়িত্ব ছাড়া প্রত্যেক পণ্যের সাথে কিছু নফলও থাকে, অতিরিক্ত নেকি, অর্থাৎ অতিরিক্ত এমন নেকি যা তার দায়িত্বের ঊর্ধ্বে। যেমন কেউ যদি অনুগ্রহ করে, প্রত্যুত্তর অনুগ্রহ, অনুগ্রহের পাশাপাশি অতিরিক্ত অনুগ্রহ করা এটি নফল। কেউ অনুগ্রহ করেছে, প্রত্যুত্তর অনুগ্রহ ও করে, আবার বেশি দেয়, এটি হলো নফল। এগুলো আবশ্যকীয় দায়িত্বের পরিশিষ্ট স্বরূপ, এর ফলে ফরজ পূর্ণতা লাভ করে, আবশ্যক দায়িত্ব পরিপূর্ণতা লাভ করে। হাদিস বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, আল্লাহর ওলি বা বন্ধুদের ধর্মীয় দায়িত্বের পূর্ণতা আসে নফল ইবাদতের মাধ্যমে। হাদিস বর্ণনা করছিলেন, এর ব্যাখ্যা করছেন, আল্লাহ যারা ওলি বন্ধু তাদের ধর্মীয় দায়িত্বের পূর্ণতা আসে নফলের মাধ্যমে, যেমন যাকাতের অতিরিক্ত তারা সদকা করে, তখন আল্লাহ তাদের এমন লোকদের বন্ধু হয়ে যান। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর বন্ধুত্ব তাদের সাথে এমন পর্যায়ে পৌঁছে যে আমি তাদের হাত পা হয়ে যাই, হাদিস অনুসারে আমি তাদের হাত পা, এমনকি তাদের জিহ্বা হয়ে যাই, মুখ হয়ে যায়, যার মাধ্যমে তারা কথা বলে। মানুষ ইমানের ক্ষেত্রে যখন উন্নতি করে, খোদার সত্তায় বিশ্বাসের ক্ষেত্রে উন্নতি করে আর আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য নেক কাজ করে, তখন খোদাতালা বর্ধিত নেকি বা পুণ্যের তৌফিক দেন, তাদের স্বীয় দানে ভূষিত করেন। এ সম্পর্কে মুসলিম ইসলাম বলছেন যে, ইসলামের জন্য খোদাতালার প্রকৃতিতে বিরাজমান নীতি হলো এক পুণ্য থেকে অন্য পুণ্যের জন্ম হয়। আমার মনে আছে তাজকিরাতুল আলী আমি পড়েছিলাম, এক অগ্নিপূজারি বৃদ্ধ ব্যক্তির বয়স 90 ছিল, দৈবক্রমে লাগাতার বৃষ্টি আরম্ভ হয়, সেই বৃষ্টিতে ঘরের ছাদে উঠে চুড়ি পাখিকে শস্য দানা খাওয়াচ্ছিল। লাগাতার বৃষ্টি সময় ছাদে যায় চুড়ি পাখি বা অন্যান্য পাখিকে শস্য দানা খাওয়াচ্ছিল। কোনো বুজুর্গ পার্শ্ববর্তী প্রতিবেশী, কোনো বুজুর্গ মুসলমান ছিলেন, তিনি বলেন, হে বুড়া, এটি কি করছো? উত্তরে সে বলল, ভাই, 6-7 দিন লাগাতার বৃষ্টি হচ্ছে, চুড়ি পাখিকে শস্য দানা খাওয়াচ্ছে। সেই বুজুর্গ বলেন, তুমি বৃথা কাজ করছো, কোনো লাভ নেই এতে তোমার, তুমি কাফের, তুমি কি বা প্রতিদান পাবে, তুমি কি পূর্ণ পাবে, তুমি তো অবিশ্বাসী বা কাফের। সেই বৃদ্ধ ব্যক্তি বলেন যে, আমি এর পুরস্কার অবশ্যই পাব, খোদার পবিত্র সত্তায় বিশ্বাস ছিল সে ব্যক্তি, বা ফিতরত বা প্রকৃতি নেক ছিল, তার হৃদয়ের আওয়াজ ছিল এটি যে আমি অবশ্যই পুরস্কার পাব। সেই পুণ্যবান ব্যক্তি বা বুজুর্গ বলেন, মুসলমান বলেন, যে আমি হজে যাই, দূর থেকে দেখি যে সেই অগ্নি পূজারি খানা কাবার তাওয়াফ করছে, যে চুরি পাখিকে শস্য দ্বারা খাওয়াচ্ছিল, তাকে দেখে আমি আশ্চর্যান্বিত হই। আমি এগিয়ে গেলে প্রথমে সে ব্যক্তি আমার কোনো প্রশ্ন করার পূর্বেই বলে যে পাখিকে শস্যদানা খাওয়ানো কি বৃথা গিয়েছে, তার কি প্রতিদান পাইনি? আমি হজে এসেছি, হজ করছি আজকে, চুড়ুই পাখিকে শস্য দানা খাওয়ানোর প্রতিদান আল্লাহ আমাকে দিয়েছেন। তো খোদা এইভাবে স্বীয় দানে ভূষিত করেন। পুনরায় তিনি বলেন, চিন্তার বিষয় হল আল্লাহ যেখানে কাফেরের পুণ্যকে বৃথা যেতে দেননি, তিনি কি মুসলমানের নেক কর্মকে বৃথা যেতে দেবেন? এক সাহাবির কথা মনে পড়ে, তিনি বলেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার কুফরি বা অবিশ্বাসের যুগে অনেক সদকা খায়রাত করতাম বা করেছি। আমি কাফের ছিলাম, সদকা খায়রাত করতাম, নেক কাজের চেষ্টা করতাম, আমি কি সেসবের কোনো পূর্ণ বা প্রতিদান পাবো? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সেই সদকা খায়রাতই তো তোমার ইসলাম গ্রহণের কারণ হয়েছে, সে সকল নেক কর্ম বা সদকা খায়রাতেরই এইটি প্রতিদান যে তুমি আজকে মুসলমান। পুনরায় বৈধ কর্ম একটা সীমার ভিতরেই থেকে করা উচিত, এটি নেই কি এটি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে পুণ্যের আরেকটি মূল হল জাগতিক ভোগবিলাস বা কামনা বাসনা যা বৈধ, এগুলোর ক্ষেত্রেও সীমা ছাড়িয়ে যাওয়া উচিত। যেমন খাদ্য পানীয় পানাহার আল্লাহ হারাম করেননি, কিন্তু একই পানাহার যদি এক ব্যক্তি দিবারাত্রির ব্যস্ততা হয়ে থাকে আর ধর্মের উপর এটিকে প্রাধান্য দেয়, সত্যিকার অর্থে এসব জাগতিক ভোগ উপভোগের উদ্দেশ্য হল জাগতিক কাজকর্মের ক্ষেত্রে মানুষের সংগ্রামী ব্যক্তিত্ব যেন দুর্বল না হয়, আল্লাহ তাআলা খাদ্য পানি উপভোগ করে তুলেছেন এই জন্য যে মানুষ যেন শক্তি পায়, আর খোদা কর্তৃক নির্ধারিত দায়িত্ব যেন মানুষ পালন করতে পারে, খাওয়ার সময় যেন এই মন মানসিকতা প্রাধান্য পায়, স্বাস্থ্য যেন দুর্বল না হয়ে দৃষ্টান্তিকভাবে দেয়া যায়। যেভাবে এক ঘোড়ার মালিক দীর্ঘ সফর যখন করে, প্রত্যেক 14-15 মাইল পর ঘোড়া দুর্বলতা অনুভব করে ঘোড়াকে বিশ্রাম দেয় আর নেহারি ইত্যাদি পান করায় বা খাওয়ায়, যেন ঘোড়ার পুরনো ক্লান্তি দূর হয়ে যায়। একইভাবে নবীরা যে জগৎকে উপভোগ করেছেন, তাই অর্থেই নবীরাও পানাহার করেন, বিভিন্ন জিনিস মাধ্যমে তারাও প্রশান্তি লাভ করেন, বিয়ে শাদী সন্তান সাথে পানাহার জাগতিক বিভিন্ন জিনিস তারাও ব্যবহার করেন, এই অর্থেই তারা উপভোগ করেছেন এসব। কেননা পৃথিবীর সংশোধনের গুরু দায়িত্ব তাদের উপর ন্যস্ত ছিল, খোদার হাত যদি তাদের সমর্থনে না থাকতো তারা ধ্বংস হয়ে যেতেন। যেভাবে ঘোড়ার মালিক ঘোড়ার শক্তি বহাল রাখার জন্য খাওয়ায় পান করায়, অনুভবের নবীরাও যে ভালো জিনিস খান বা পান করেন বা ব্যবহার করেন, তার উদ্দেশ্য হল পৃথিবীর সংশোধনের দায়িত্ব যথাযথভাবে পালন করা। একবার মসিমদের বিরুদ্ধে খলিফা ওয়ালের কাছে কেউ আপত্তি করে যে মসিম ইসলাম পোলাও কেন খান, আপত্তিকারী বলে যে শুনেছি মির্জা সাহেব পোলাও খান। খলিফা ওয়াল রাজিয়াল্লাহু আনহু বলেন যে আমি তো কোথাও পড়িনি, কোরআনেও পড়িনি আর হাদিসেও না যে ভালো খাবার খাওয়া নবীদের জন্য বৈধ নয়। এমন আপত্তিও মানুষের মাথায় দানা বাঁধে, মানুষ মনে করে যে তিতা বা তিক্ত খানা খাবার খাওয়াই বড় বুজুর্গি, এটি ভ্রান্ত কথা। সেই রীতি আমাদের অনুসরণ করা উচিত যা মহানবী ইসলাম আমাদের সামনে উপস্থাপন করেছিলেন। এক সাহাবিকে তিনি বলেছিলেন, আমি ভালো খাবার খাই, ভালো কাপড়ও পরিধান করি, আমি বিয়েও করেছি, আমার সন্তান সন্তানদের রয়েছে, আমি ঘুমাইও আর ইবাদত করি, তাই আমার সুন্নত বা রীতি তোমাদের অনুসরণ করা উচিত। যাই হোক, মসিহ আসলাম বলছেন যে এসব কাজে হারিয়ে যাওয়া নবীদের রীতি ছিল না, জাগতিক কাজকর্মে ভোগ বিলাসে তারা মত্ত হতেন না, এটি একটি বিষ, এক পাপাচারে যাচ্ছে তাই করে, যাচ্ছে তাই খায়। একইভাবে যদি পুণ্যবানও করে তাহলে খোদার পথ তাদের জন্য উন্মোচিত হয় না। এক পাপাচারী জাগতিক দৃষ্টিকোণ থেকে খায় পান করে সমস্ত জাগতিক বা বৈষয়িক কাজ করে, কিন্তু পুণ্যবান মানুষও যদি এমন করে তাহলে খোদা তালার পথ সমূহ তার জন্য উন্মোচিত হবে না। যে খোদার জন্য পদক্ষেপ নেয়, খোদা অবশ্যই তাকে মূল্যায়ন করেন। আল্লাহ তাআলা বলছেন যে আয়দাল হুয়া আকরাবুল তাকওয়া, আরাম করা এবং পানাহারের মধ্যে ভারসাম্য বজায় রাখার নাম হলো তাকওয়া। কেবল ব্যবিচার না করাই বা চুরি না করাই পাপ নয়, বরং বৈধ কাজের ক্ষেত্রে সীমা তার লঙ্ঘন করা উচিত নয়। যে যেসব বিষয় বৈধ সেক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা এটিও তাকওয়া, এটিও নেকি। সরকারের সাথে নেক ব্যবহার কি আর সাধারণ সম্পর্কের গণ্ডিতে আর আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহারের ক্ষেত্রে নেকি কি, এই শিক্ষার এই অংশের ব্যাখ্যা করতে তিনি বলেন যে আমাদের শিক্ষা হলো সবার সাথে নেক ব্যবহার করা, সরকারের সত্যিকার অর্থে আনুগত্য করা উচিত, কারণ তারা নিরাপত্তা দিয়ে থাকেন। সরকার আর গভর্নমেন্টের এতায়াত করা উচিত, কারণ সরকার সত্যিকার অর্থে দায়িত্ব পালন করলে নাগরিকদের নিরাপত্তা দিয়ে থাকে, প্রাণ এবং সম্পদ তাদের কারণে নিরাপদ। আত্মীয় স্বজনের সাথে নেক ব্যবহার এবং ভালো ব্যবহার করা উচিত, কারণ তাদেরও অধিকার প্রাপ্য অধিকার রয়েছে, যে মুত্তাকি নয় বেদত এবং শেরকে যে লিপ্ত এবং আমাদের যে বিরোধী তাদের পিছনে নামাজ পড়া উচিত নয়। নেক ব্যবহার করতে হয় করো, কিন্তু নেক করার নেকি করার অর্থ এই নয় যে আমাদের বিরোধী যে বেদত যারা বেদতে লিপ্ত তাদের পিছনে নামাজ পড়া আরম্ভ করো, এমনটি হওয়া উচিত নয়। নামাজ পড়বে না, কিন্তু তাদের সাথে অবশ্যই নেক ব্যবহার করা উচিত, যত বিরোধী হোক না কেন নেকি করতে হবে। আমাদের নীতি হল সবার সাথে নেক ব্যবহার করা, পূর্ণ করা। যে পৃথিবীতে মানুষের সাথে পূর্ণ করতে পারে না, সে পরকালে কি পুরস্কার পেতে পারে? তাই সবার ভালো চাওয়া উচিত, সবার হিতাকাঙ্ক্ষী হওয়া উচিত। ধর্মীয় বিষয়ে অবশ্য দূরে থাকতে হবে, যেভাবে ডাক্তার সকল রোগীর, সেই হিন্দু হোক বা খ্রিস্টান বা অন্য কেউ হোক না কেন, সবার রোগ নির্ণয় করে, চিকিৎসা করে। অনুরূপভাবে নেকি করতে গিয়ে, পূর্ণ করতে গিয়ে সাধারণ রীতি সামনে রাখা চাই। কেউ যদি বলে যে রসুল করিম সাল্লামের যুগে কাফেরদের হত্যা করা হয়েছে কেন, এর উত্তর হলো তারা কষ্ট দেওয়ার ক্ষেত্রে, যাতনা দেওয়ার ক্ষেত্রে মুসলমানদেরকে বিনা কারণে হত্যার কারণে অপরাধী সাব্যস্ত হয়েছে। তারা জুলম করত, অন্যায় করত, শাস্তিস্বরূপ এর শাস্তিস্বরূপ তাদের শাস্তি দেওয়া হয়েছে, তারা শাস্তি পেয়েছে অপরাধী হিসেবে। শুধু অস্বীকারের কারণে শাস্তি পায়নি, সরলতাবশত যদি অস্বীকার করে আর এর সাথে দুষ্কৃতি যদি আশ্রয় না নেয়, মানুষকে কষ্ট না দেয়, তাহলে পৃথিবীতে এর জন্য কোনো শাস্তি নেই। পুণ্যের গণ্ডিকে কতটা বিস্তৃত করা উচিত, এ সম্পর্কে তিনি বলছেন যে স্মরণ রেখো, সহানুভূতির গণ্ডি আমার দৃষ্টিতে অত্যন্ত বিস্তৃত, কোনো জাতি এবং ব্যক্তিকে বাইরে রাখা উচিত না। আমি আজকের অজ্ঞদের মতো এটি বলবো না যে তোমরা শুধু মুসলমানদের প্রতি সহানুভূতিশীল হবে, না, আমি বলবো খোদার পুরো সৃষ্টির প্রতি সহানুভূতিশীল হও, যেই হোক না কেন, হিন্দু হোক বা মুসলমান বা অন্য কেউ হোক না কেন। আমি কখনো এমন লোকদের কথা পছন্দ করি না যারা সহানুভূতিকে শুধু নিজেদের জাতির সাথেই সম্পৃক্ত রাখে। এদের কেউ কেউ এই ধারণাও রাখে যে চিনির শিরার মটকায় হাত ডুবিয়ে এরপর সেই শিরা সিক্ত হাত তেলে ডুবানোর ফলে যতটা তেল তাতে লেগে যায় ততটা মানুষকে প্রতারিত করা বৈধ, এটি কোনো কোনো আহমদীদের দৃষ্টিভঙ্গি। চিনির শিরা বা মধুতে হাত ডুবিয়ে বের করো, এরপর সেই ভিজা হাত তিলের স্তূপে ডুবিয়ে দাও, যতটা তিল হাতে লেগে যাবে ততটা মানুষকে ধোকা দেয়া বৈধ, ততটা মানুষের অধিকার খর্ব করা বৈধ। মুসলিম ইসলাম বলছেন যে এটি অনেক বড় পাপ, বৈধ নয়। তাদের এমন বাজে এবং অর্থহীন ধারণা অনেক ক্ষতি করেছে, তাদেরকে বন্য এবং হিংস্র প্রাণীতে পরিণত করেছে, এটি আজকের মুসলমানদের অবস্থা। আমি তোমাদেরকে বারবার এনসিয়েট করবো যে তোমরা সহানুভূতির গণ্ডিকে সীমাবদ্ধ করো না কোনোভাবে, সহানুভূতির জন্য সেই শিক্ষা অনুসরণ করো যা আল্লাহ তাআলা দিয়েছেন, অর্থাৎ ইন্নাল্লাহা ইয়ামুরু বিলাদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইল কুরবা। প্রধানত পুণ্যের ক্ষেত্রে আদলকে দৃষ্টিতে রাখো, যারা তোমাদের সাথে পূর্ণ করে তার সাথে পূর্ণ করো, এর পরের স্তর হলো এর চেয়ে বেশি পূর্ণ তার প্রতি করো, এটিকে বলা হয় এহসান। এহসান যদিও আদলের চেয়ে উন্নত স্তর, এটি অনেক বড় নেকি, কিন্তু এহসানকারীও কোনো কোনো সময় খোটাও দিয়ে বসতে পারে। এসব কিছুর ঊর্ধ্বে একটা স্টেজ আছে যে মানুষের এমনভাবে নেকি করা উচিত যা ব্যক্তিগত ভালোবাসার বশবর্তী হয়ে থাকে, তাতে অনুগ্রহ এহসান বা খোঁটা দেওয়ার কোনো সুযোগ নেই। যেভাবে মা সন্তানের সেবা করে থাকে, এই লালন পালনের ক্ষেত্রে মা কোনো পুরস্কার বা কোনো প্রতিদান চান না, বরং সহজাত প্রেরণা বশবর্তী সন্তানের জন্য নিজের সমস্ত আরামকে বিসর্জন দেন। এমনকি যদি কোনো বাচ্চা কোনো মাকে নির্দেশ দেয় যে তুমি তোমার সন্তানকে দুধ পান করাবে না, আর এর ফলে সন্তান যদি মারাও যায় কোনো শাস্তি তোমাকে দেওয়া হবে না। প্রশ্ন হলো মা এমন নির্দেশ শুনে কি আনন্দিত হবে, তাকে শিরোধার্য করবে? মোটেই নয়, বরং সেই মা অন্তরে সেই বাচ্চাকে ধিক্কার জানাবে যে এমন নির্দেশ কেন দিল। তো এইভাবে পূর্ণ বা নেকি হওয়া উচিত, সহজাত এবং স্বাভাবিক প্রেরণার পর্যায়ে তা পৌঁছানো উচিত। কোনো জিনিস উন্নতি করতে করতে তার পরম মার্গে যখন পৌঁছে তখনই সে পূর্ণতা, সে নেকি পূর্ণতা লাভ করে। পূর্ণ এমন হওয়া উচিত যেন সবসময় পূর্ণের ধ্যান ধারণাই অন্তরে বিরাজ করে। সহজাত প্রেরণায় মানব জাতির প্রতি সহানুভূতির নাম হলো ইতা ইদিল কোরবা। পূর্ণকে ধারাবাহিকতার সাথে বর্ণনা করার উদ্দেশ্য হলো যদি তোমরা পূর্ণ নেক হতে চাও, পূর্ণকে ইতা ইদিল কোরবা অর্থাৎ স্বাভাবিক পর্যায়ে পৌঁছাও। কোনো জিনিস উন্নতি করতে করতে এই স্বাভাবিক ন্যাচারাল কেন্দ্রে না পৌঁছে সে পরাকাষ্ঠায় উপনীত হতে পারে না। স্মরণ রেখো আল্লাহ তাআলা পূর্ণ বা নেকিকে খুবই ভালোবাসেন। তিনি চান যে তার সৃষ্টির প্রতি সহানুভূতি প্রদর্শিত হোক। যদি তিনি পাপ পছন্দ করতেন, পাপ করার নসিহত করতেন, কিন্তু খোদার পবিত্র মহিমা এর ঊর্ধ্বে সুবহানাহু ওয়া তাআলা শানুহু। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন নেকি বা পূর্ণ যেন খোদার সন্তুষ্টির খাতিরে আমরা করতে পারি, আর আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণের ক্ষেত্রে পারস্পরিক প্রতিযোগিতার যে লক্ষ্য আমাদের জন্য নির্ধারণ করেছেন তা যেন আমরা অর্জনকারী হই। নামাজের পর আমি কয়েকটি গায়বানা জানাজা পড়াবো। প্রথম জানাজা জনাব হামিদ মকসুদ আতেফ সাহেব মুরব্বি সিলসিলার প্রফেসর মাসুদ আহমদ আতেফ সাহেবের ছেলে। তিনি 22 অক্টোবর গুর্দা অকেজো হওয়ার কারণে রাবুয়া তাহের হাট ফাউন্ডেশনে 48 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আলিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত মুসা আলাইহিস সালামের সাহাবি হযরত আব্দুর রহিম দর্দ সাহেবের দৌহিত্র ছিলেন। তার পিতা প্রফেসর মাহমুদ আহমদ আতেফ সাহেব, মাসুদ আহমদ আতেফ ছিলেন। 1955 থেকে 1986 পর্যন্ত তিনি তালেমুল ইসলাম কলেজে পদার্থবিদ্যা পড়ানোর সুযোগ পেয়েছেন। মাসুদ আতেফ সাহেব পুত্র ছিলেন। প্রাথমিক শিক্ষার আবহাওয়ায় অর্জন করেন, এরপর জীবন শুরু করেন, জামিয়া ভর্তি হন। 1991 সালে শাহেদ পাস করেন। প্রথমে সেনাবাহিনীতে যাওয়ার ইচ্ছা ছিল, এক স্বপ্নের ভিত্তিতে তিনি কলেজ ছেড়ে জামিয়ায় ভর্তি হন। সেখান থেকে শাহেদ ডিগ্রি করেন এবং মুরব্বি হন। আল্লাহ তাআলার ফজলে তার স্ত্রী ছাড়া 2 কন্যা এবং 1 পুত্র তিনি রেখে গেছেন। তার 3 সন্তানই পড়ালেখা করছে। ছোট ছেলে মাদ্রাসাতুল হিফজে কোরআন মুখস্থ করছেন, কোরআন হিফজ করছেন রাবুয়ায়। মকসুদ আতেফ সাহেব 1991 সনে জামিয়া থেকে পাস করার পর পাকিস্তানের বিভিন্ন শহরে পদায়িত হন। এরপর ফরাসি ভাষা শেখার জন্য ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। 1997 সনের মে মাসে আইভরি কোস্টে মুরব্বী হিসাবে তাকে পাঠানো হয়। 2002 পর্যন্ত আইভরি কোস্টে খেদমতে তৌফিক পেয়েছেন। এরপর 2016 পর্যন্ত বুর্কিনা ফাসোতে জামাতের খেদমতের সৌভাগ্য লাভ করেন। এরপর কিডনি রোগে আক্রান্ত হলে তাকে পাকিস্তান পাঠিয়ে দেওয়া। তার স্ত্রী বলেন যে আমি যখন সেখানে যাই, আইভরি কোস্টে যখন যাই, বড় পরিশ্রম করে আমাকে ফ্রেঞ্চ ভাষা শিখিয়েছেন, যেন আমার দৈনন্দিন কার্যকলাপ আর মানুষের সাথে লেনদেন সহজ হয়, আর লাজনার তরবিয়তের ক্ষেত্রেও যেন তা উপকারী প্রমাণিত হয়। তার মুখে হাসি লেগে থাকতো, তার বেশিরভাগ সাথী যারা লিখেছেন তারা লিখেছেন যে মুখে হাসি লেগে থাকতো, কোনো কৃত্রিমতা ছিল না। তারপরে তোর বুদ্ধিমান ছিলেন, রসিকতার রুচিবোধ ছিল, বড়দের বড়দের এবং সাথীদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। এতাহাত এবং আনুগত্যের প্রেরণা তিনি সমৃদ্ধ ছিলেন। এক নিঃস্বার্থ মানুষ তিনি। আল্লাহ তালা তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততিকে আল্লাহ তালা ধৈর্য দিন এবং দৃঢ়চিত্ত করুন, তার পুণ্য এবং নেকি ধরে রাখার তৌফিক দান করুন। দ্বিতীয় জানাজা হলো আলী সাইদ মুসা সাহেবের, তানজানিয়ার সাবেক আমির, যিনি 30 সেপ্টেম্বর 67 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1950-এ তানজানিয়ার চাটান্ডিতে তার জন্ম হয়। ১৯৮০-তে দারুসালাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, অর্থনীতিতে বিএ পাশ করেন, এরপর এগ্রিকালচার ইকোনমিক্সের ডিগ্রি অর্জন করেন। বিভিন্ন সরকারি পদে অধিষ্ঠিত ছিলেন। হযরত খলিফাত মসীহ রাবে রহমাল্লাহ তাকে কোরআনের ইয়াও ভাষায় অনুবাদ করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সরকারি কাজের ব্যস্ততার কারণে অনেক সময় লাগিয়ে দেন। তখন খলিফাত মসীহ রাবে রহমাল্লাহ তাকে বলেন যে এই গতিতে অনুবাদ করতে অন্ততপক্ষে 30 বছর লেগে যাবে, এবং তিনি উদ্বেগ উৎকণ্ঠা ব্যক্ত করেন। হুজুরের এই উক্তি বা কথা শুনে তিনি আলী সাদিস সাইদি সাহেব আবেগ আপ্লুত হন, অঙ্গীকার করেন যে খুব দ্রুত কোরআনের অনুবাদের কাজ শেষ করব, সব কাজ ছেড়ে দিয়ে পুরো মনোযোগ কোরআনের অনুবাদের দিকে নিবদ্ধ করেন আর 5 বছরে অনুবাদের কাজ শেষ করেন। 2006 সনে তানজানিয়ার জামাতের আমির নিযুক্ত করা হয় তাকে, আর বুরুন্ডি মোজাম্বিক এবং মালাবির জামাতও তার তত্ত্বাবধানে ছিল। তার মারতের যুগে জামাত সেখানে মাধ্যমিক বিদ্যালয়ে খুলে জামাত বড় জমি ভূখণ্ড ক্রয় করে। খুবই মখলেস নিবেদিত প্রাণ এবং বিশ্বস্ত নেক মানুষ ছিলেন। খেলাফতের সাথে গভীর ভালোবাসার সম্পর্ক ছিল। স্ত্রী ছাড়াও 3 কন্যা এবং 3 পুত্র স্মৃতিচিহ্ন রেখে গেছেন। আল্লাহ তাআলা সবাইকে তার পুণ্য ধরে রাখার তৌফিক দান করুন, তার পদমর্যাদা উন্নীত করুন। তৃতীয় জানাজা শ্রদ্ধেয় নুসরত জাহান সাদকা সাহেবার, যিনি ইদানিং রাবুয়ায় বসবাস করছিলেন। 16 এবং 17 অক্টোবরের মধ্যবর্তী রাতে তায়ের হার্ট ইনস্টিটিউটে মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি জনাব মোমেন তাহের সাহেব, যিনি আমাদের আরবি ডেস্কের ইনচার্জ, তার মাতা তার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য একত্ববাদের প্রতি সুগভীর ভালোবাসা, শেরক এবং বিদতের প্রতি ভয়াবহহীনা তাওয়াক্কুল, গরিবদের লালন পালন এবং নিজের পুণ্য লুকিয়ে রাখা গোপন করা ছিল তার বৈশিষ্ট্য। খুবই বিনয়ী প্রকৃতির মানুষ ছিলেন। তার দাদা হযরত মিয়া তাউল্লাহ সাহেব সাহাবি ছিলেন। মৌলানা বোরহানউদ্দিন সাহেবের মাধ্যমে তিনি বয়াত করেছিলেন কাদিয়ান এসে, বোরহানউদ্দিন সাহেবের অনুপ্রেরণায় আতাউল্লাহ সাহেব বয়াত করেছেন কাদিয়ান এসে। কোরআন পড়ানোর গভীর আগ্রহ ছিল, কোরআন সঠিকভাবে পড়ানোর আগ্রহ ছিল। হযরত খলিফাত মসীহ সালেস রহমাল্লাহ যখন এই আহ্বান করেন যে বড় বয়স্ক অশিক্ষিত মহিলাদেরকে কোরআন শেখার চেষ্টা করা উচিত, অনেক 70 বছর বয়স্ক মহিলারাও তার কাছে এসে কোরআন শিখেছেন, বরং অনেকে অনুবাদও শিখেছেন। গায়ের আহমদী মহিলারা মেয়েরা তার কাছে কোরআন পড়ত, অনেক মহিলা লাজনার সিলেবাস কিতাব বই পুস্তক পড়ে তার কাছে পড়ালেখা শিখেছে। হযরত মসীহ ইসলামের বই পড়ার গভীর আগ্রহ ছিল, অনেক নজম তার মুখস্থ ছিল। কালামে মাহমুদ, দুরে আদান, দুরে সামিন আর অনেক পংক্তি তার মুখস্থ ছিল। তার ছেলে লেখেন যে মাহমুদের আমিন নজমটি গভীর বেদনার সাথে পড়তেন, অশ্রুধারা আর অশ্রু বন্যা বয়ে যেত। তার চোখ থেকে বিদ্যুতের বিরুদ্ধে তিনি গ্রামে অনেক কাজ করেছেন। দুর্বল ইমানের মহিলারা যারা জাদুটোনায় যারা অভ্যস্ত ছিল বা জাদুটোনা যারা করাতো, এর বিরুদ্ধে দীর্ঘ জিহাদ করে তাদের এই অভ্যাস দূর করেছেন আর প্রকৃত মোমেনে রূপান্তরিত করার প্রতি তাদের মনোযোগ চেষ্টা করেন। নামাজ গভীর বেদনার সাথে বিগলিত চিত্তে পড়তেন, কোরআন রীতিমতো তেলাওয়াত করতেন। মরহুমা ওসিয়ত করেছিলেন তার চার পুত্র, একজন হল মোমেন সাহেব, যেভাবে বলেছি মোমেন সাহেব ছাড়া আরো চার সন্তান আছে যারা জামাতের কাজ করছে। ছয় পুত্র তার, আল্লাহ তাআলা মরহুমার পদমর্যাদা উন্নীত করুন, তার সকল সন্তান সন্ততিকে তার পদাঙ্ক অনুসরণের তৌফিক দিন।
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.
اللهم صل على